নমস্কার, আজকে আমরা কথা বলছি এজেন্টিক এআই নিয়ে, মানে যাকে বলে এজেন্টিক এআই।
হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এটা এখন একটা বেশ আলোচিত বিষয়।
একদম, আমাদের কাছে বেশ কিছু ব্লগ পোস্ট, কিছু রিসার্চ পেপার আর টেক রিপোর্ট আছে। তো আমরা চেষ্টা করব এইসব তথ্যের ভিত্তিতে এজেন্টিক এআই জিনিসটা আসলে কি সেটা একটু সহজ করে বুঝতে,
মানে এটা এখনকার এআই থেকে ঠিক কোথায় আলাদা, কিভাবে কাজ করে, এই সব আর কি।
হ্যাঁ, আর এর ভালো দিক খারাপ দিক, মানে সম্ভাবনা আর ঝুঁকিগুলো কি কি, চলুন তাহলে শুরু করা যাক।
আচ্ছা,
তো প্রথমে যদি বলি এজেন্টিক এআই কি, খুব সহজ করে বললে এটা এমন এক এআই মানে সিস্টেম যেটা নিজে থেকে নিজের লক্ষ্য ঠিক করতে পারে।
শুধু লক্ষ্য ঠিক করাই না, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু প্ল্যানও করে।
ঠিক, প্ল্যান করে, যুক্তি দিয়ে বিচার করে আর একদম স্বাধীনভাবে কাজটা করে ফেলে।
এর মূল ব্যাপারটা হলো এই স্বায়ত্তশাসন, মানে নিজে নিজে কাজ করার ক্ষমতা, এটাকে অটোনমি বলে।
আর এর সাথে আছে রিজনিং বা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া, অ্যাডাপ্টেবিলিটি মানে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া,
মেমোরি বা স্মৃতিশক্তিও একটা বড় ব্যাপার, আগে ডেটা বা অভিজ্ঞতা মনে রাখতে পারে। আর আছে টুল ইউজ, মানে বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করার ক্ষমতা, এমনকি অন্য এআই এজেন্টের সাথে মিলে কাজ করা, মানে মাল্টি এজেন্ট কোলাবোরেশন।
ও আচ্ছা, আর রিফ্লেকশন মানে নিজের কাজকে বিচার করে ভালো করার চেষ্টা করা।
হ্যাঁ, সেটাও এর একটা জরুরি বৈশিষ্ট্য।
আচ্ছা, তাহলে এখন যে এআই আমরা ব্যবহার করি, যেমন ধরুন সিরি বা চ্যাট জিপিটি, তাদের থেকে এটা আলাদা কোথায়?
দেখুন, পার্থক্যটা বেশ মৌলিক। আমরা যে ন্যারো এআই ব্যবহার করি, যেমন ধরুন সিরি বা অ্যালেক্সা, তারা তো শুধু আমাদের নির্দেশ পেলে কাজ করে, তাদের নিয়ম বাধা। আবার ধরুন জেনারেটিভ এআই যেমন চ্যাট জিপিটি, সে আমরা যা জানতে চাই বা যা বানাতে বলি, মানে প্রম্পট দিই, সেটার ভিত্তিতে নতুন কন্টেন্ট তৈরি করে দেয়, কিন্তু নিজে থেকে কিছু ভাবে না বা করে না।
তাহলে এজেন্টিক এআই?
এজেন্টিক এআই এখানেই আলাদা। এটা লক্ষ্যভিত্তিক, নিজে উদ্যোগ নেয়, পরিস্থিতি বোঝে, তারপর নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেয়।
মানে এটা শুধু নির্দেশ শোনে না, কাজটা কিভাবে করবে সেটাও ঠিক করে।
একদম, আর দরকার পড়লে বিভিন্ন টুলস মানে সফটওয়্যার বা ডেটাবেস ব্যবহার করে, ভুল করলে শেখে, নিজেকে বদলায়।
একটা উদাহরণ দিলে কেমন হয়?
যেমন ধরুন এমআইটির গবেষকরা সাই এজেন্টস বলে একটা সিস্টেম বানিয়েছেন, সেটা নিজে থেকেই গবেষণা করে নতুন উপাদান আবিষ্কারের পথ বাতলে দিয়েছে।
বাহ, এটা তো সিরি বা অ্যালেক্সার পক্ষে সম্ভব না, ওদের জ্ঞান তো আমাদের আপডেট করে দিতে হয়।
ঠিক, এই যে নিজে থেকে কাজ করার ক্ষমতা, এই সক্রিয়তাই এজেন্টিক এআইকে এতটা শক্তিশালী আর আলাদা করে তুলেছে।
আচ্ছা, বোঝা গেল। কিন্তু এটা কাজ করে কিভাবে, এর ভেতরের গঠন বা আর্কিটেকচারটা কেমন?
ভাবা যেতে পারে এর একটা মস্তিষ্ক আছে।
মস্তিষ্ক মানে?
হ্যাঁ, মানে একটা কোর মডেল। সাধারণত এটা একটা ফাউন্ডেশনাল মডেল হয়, হতে পারে সেটা LLM মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, অথবা কিছু ক্ষেত্রে SLM মানে স্মল ল্যাঙ্গুয়েজ মডেলও হতে পারে।
আচ্ছা, LLM বা SLM হলো এর মস্তিষ্ক, তারপর?
তারপর এর কাজের জন্য কয়েকটা মূল অংশ থাকে, যেমন ধরুন একটা অটোমেটিক অ্যাকশন লুপ। এটা কি করে? লক্ষ্য পূরণের জন্য প্ল্যান বানায়, টুলস ব্যবহার করে কাজটা করে, আবার কাজের ফলাফল দেখে।
মানে একটা সাইকেলের মতো, কাজ করা, দেখা, শেখা, আবার কাজ করা।
হ্যাঁ, অনেকটা তাই, ফিডব্যাক লুপ যাকে বলে, প্রয়োজন হলে প্ল্যান বদলে ফেলে।
আর এর স্মৃতি বা মেমোরি?
হ্যাঁ, মেমোরি খুব জরুরি, আগের তথ্য বা কাজের অভিজ্ঞতা মনে রাখে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী দুই রকমেরই হতে পারে। এখানে হয়তো ভেক্টর ডেটাবেসের মতো টেকনোলজি ব্যবহার হয় তথ্য গুছিয়ে রাখতে আর খুঁজে বার করতে।
আর টুলস ব্যবহার করার ব্যাপারটা?
এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এজেন্টিক এআই শুধু নিজের জ্ঞান ব্যবহার করে না, বাইরের টুলসও ব্যবহার করে, যেমন ধরুন API দিয়ে অন্য সফটওয়্যারের সাথে কথা বলা, RPA দিয়ে রোবোটিক কাজ করা, ডেটাবেস থেকে তথ্য নেওয়া বা ওয়েব ব্রাউজ করা।
তার মানে এটা বিভিন্ন ক্ষমতাকে একসাথে জুড়ে কাজ করতে পারে।
ঠিক, আর কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কাজের জন্য বিশেষ ট্রেনিং দেওয়া ছোট ছোট সাব মডেলও ব্যবহার করতে পারে।
আচ্ছা, এই যে এজেন্ট বললেন, এটা কি সবসময় একটাই থাকে নাকি একাধিক এজেন্ট একসাথে কাজ করে?
দুরকমই হতে পারে, কাজের ধরনের ওপর নির্ভর করে। সহজ সাধারণ কাজের জন্য একটা এজেন্ট মানে সিঙ্গেল এজেন্ট সিস্টেমই যথেষ্ট।
আর জটিল কাজের জন্য?
জটিল কাজের জন্য লাগে মাল্টি এজেন্ট সিস্টেম, মানে একাধিক এজেন্ট একসাথে কাজ করে,
এরা কিভাবে কাজ করে, একসাথে নাকি একটার পর একটা?
নানাভাবে করতে পারে। হয়তো বিভিন্ন এজেন্ট আলাদা আলাদা বিশেষ দায়িত্বে থাকে, যেমন কেউ তথ্য খোঁজে, কেউ বিশ্লেষণ করে, কেউ রিপোর্ট বানায়। এরা পাশাপাশি কাজ করতে পারে, মানে সমান্তরালভাবে, অথবা একজন একটা কাজ শেষ করার পর তার আউটপুটটা পরের এজেন্ট ব্যবহার করে, মানে পর্যায়ক্রমে, অনেকটা টিমের মতো।
একটা উদাহরণ দেওয়া যায়?
যেমন ধরুন র্যাগ, মানে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। খুব জটিল তথ্য খুঁজে উত্তর বানাতে হলে মাল্টি এজেন্ট সিস্টেম কাজে লাগে। একটা এজেন্ট হয়তো প্রশ্নটা ভালো করে বোঝে, আরেকটা এজেন্ট বিশাল ডেটা থেকে দরকারি তথ্য খুঁজে আনে, আর তৃতীয় এজেন্ট সেই তথ্য দিয়ে সুন্দর করে উত্তরটা সাজিয়ে দেয়।
ওয়াও, বেশ ইন্টারেস্টিং। তার মানে এই সিস্টেমগুলো অনেক বেশি কাজের হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এর কি প্রভাব পড়তে পারে?
প্রভাব তো বিশাল পড়ার সম্ভাবনা। প্রথমত, অনেক কাজের ধারা বা ওয়ার্কফ্লো অনেক সহজ হয়ে যেতে পারে, মানে অটোমেটেড হয়ে যাবে।
যেমন?
যেমন কাস্টমার সার্ভিস। গার্টনার তো বলছে 2029 সালের মধ্যে নাকি 80% সাধারণ কাস্টমার সাপোর্টের কাজ এজেন্টিক এআই সামলাবে।
বাহ বাহ, তাহলে তো খরচ অনেক কমে যাবে।
খরচ কমবে, কাজ দ্রুত হবে, আর হয়তো আরও পার্সোনালাইজড সার্ভিস দেওয়া সম্ভব হবে।
অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কি এর ব্যবহার দেখা যাচ্ছে?
অবশ্যই। যেমন ধরুন ফিনান্সে KYC করা, মানে গ্রাহকের পরিচয় যাচাই করা বা জালিয়াতি খুঁজে বের করা।
স্বাস্থ্যসেবায়?
সেখানেও রোগ নির্ণয়ে সাহায্য করা, নতুন ওষুধ আবিষ্কারের গবেষণাকে দ্রুত করা, আবার ধরুন ম্যানুফ্যাকচারিংয়ে সাপ্লাই চেইন অপটিমাইজ করা, মানে জিনিসপত্র তৈরি থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকে আরও উন্নত করা।
আর আপনি আগে SLM এর কথা বলছিলেন, ছোট ল্যাঙ্গুয়েজ মডেল।
হ্যাঁ, একটা মজার ব্যাপার হলো এজেন্টেক সিস্টেম চালানোর জন্য সবসময় কিন্তু বিশাল দামি LLM এর দরকার নাও হতে পারে।
তাই নাকি?
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা SLMগুলো যথেষ্ট শক্তিশালী, আর এগুলো বেশি সাশ্রয়ী, ফ্লেক্সিবল, এমনকি LLM আর SLM মিলিয়ে একটা মিশ্র বা হেটেরোজেনাস সিস্টেমও খুব কার্যকর হতে পারে।
তার মানে সম্ভাবনা অনেক, কিন্তু এর উল্টো পিঠও তো আছে, মানে ঝুঁকি বা চিন্তার কারণ।
হ্যাঁ, অবশ্যই আছে। ঝুঁকিগুলোও কিন্তু কম নয়। যেহেতু এরা নিজে নিজে কাজ করে আর ডেটার ওপর নির্ভর করে, তাই ভুল বা পক্ষপাতদুষ্ট তথ্য ছড়ানোর একটা ভয় থেকেই যায়।
মানে গার্বেজ ইন, গার্বেজ আউট।
একদম। ডেটাই যদি ঠিক না থাকে তাহলে তার সিদ্ধান্তও তো ভুল হবে। আর যেহেতু মানুষের সরাসরি তদারকি সবসময় থাকে না, তাই এমন কিছু করে বসতে পারে যা হয়তো অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকর।
যেমন?
যেমন ধরুন ফিনান্সিয়াল মার্কেটে অটোমেটেড ট্রেডিং একটা ভুল সিদ্ধান্ত কিন্তু বড় ক্ষতি করে দিতে পারে, বা ধরুন ভুল তথ্য দিয়ে কাউকে ভুল পথে চালিত করা।
এটা চিন্তার বিষয়। আর ডেটা প্রাইভেসি?
সেটাও একটা বড় ঝুঁকি, কারণ এরা প্রচুর ডেটা ঘাটাঘাটি করে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মেধাস্বত্ব বা কপিরাইট নিয়েও সমস্যা হতে পারে, কারণ এরা তো নানা জায়গা থেকে তথ্য নিয়ে কাজ করে।
তাহলে নৈতিক দিকগুলো তো দেখতে হবে।
অবশ্যই। কয়েকটা জরুরি প্রশ্ন আছে, যেমন স্বচ্ছতা, মানে এই AI সিস্টেম কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটা কি আমরা বুঝতে পারছি, ব্যাখ্যা করা যাচ্ছে?
হ্যাঁ, যাকে বলে এক্সপ্লেইনেবিলিটি।
ঠিক। তারপর ধরুন জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। যদি AI ভুল করে তার জন্য দায়ী কে হবে?
এটা একটা কঠিন প্রশ্ন।
আর আছে পক্ষপাত বা বায়াস। AI যে ডেটা থেকে শিখছে সেই ডেটাতেই যদি পক্ষপাত থাকে, তাহলে তো AIও পক্ষপাতদুষ্ট হবে। ন্যায্যতার প্রশ্নটাও জরুরি।
তাহলে এই ঝুঁকিগুলো কমানোর উপায় কি?
এর জন্য দরকার রেসপন্সিবল AI প্র্যাকটিস, মানে দায়িত্বশীলভাবে AI তৈরি এবং ব্যবহার করা।
সেটা কেমন?
যেমন ধরুন নৈতিকতার মানদণ্ড ঠিক করা, মুমকিন একটা এথিক্স কমিটি থাকা, কাজের প্রতিটি ধাপের রেকর্ড রাখা বা অডিট ট্রেল, আর অবশ্যই হিউম্যান ওভারসাইট বা মানুষের তত্ত্বাবধান। একেবারে লাগাম ছাড়া করে দেওয়া যাবে না, কিছু নিয়ন্ত্রণ বা গার্ডরেলস রাখতেই হবে।
তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এজেন্টিক AI হল AI এর একটা নতুন পর্যায়। এটা নিজে নিজে ভাবে, নিজে নিজে কাজ করে।
হ্যাঁ, এটা প্রচলিত বা জেনারেটিভ AI এর সীমাবদ্ধতাগুলো পার করে যাচ্ছে। এর কাজের একটা নির্দিষ্ট আর্কিটেকচার আছে, মেমোরি আছে, টুলস ব্যবহার করার ক্ষমতা আছে।
সম্ভাবনা প্রচুর, অনেক ক্ষেত্রে বিপ্লব এনে দিতে পারে, কিন্তু এর সাথে ঝুঁকিও জড়িয়ে আছে, বিশেষ করে এর স্বয়ংক্রিয় ক্ষমতার জন্য।
ঠিক, এই ঝুঁকিগুলো মোকাবিলা করাটা খুব জরুরি।
একদম।
তাহলে আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে। একদিকে আমরা দেখছি এজেন্টিক এআই, বিশেষ করে এসএলএমের মতো কার্যকর মডেলগুলো খুব দ্রুত উন্নতি করছে, অন্যদিকে সংবেদনশীল বা জটিল বিষয়ে এদের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার ঝুঁকিটাও স্পষ্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মানে ব্যক্তি হিসেবে বা সংস্থা হিসেবে শুধু এর সুবিধাগুলো কিভাবে নেওয়া যায় সেটাই ভাবব, নাকি সমাজ হিসেবে এটিকে দায়িত্বের সাথে আমাদের জীবনে আমাদের কাজের ধারায় গ্রহণ করার জন্য নিজেদের প্রস্তুত করব? এই প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এটা নিয়ে হয়তো আমাদের সবাইকে ভাবতে হবে।
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা নিয়ে আমাদের অবশ্যই আরও ভাবতে হবে। আজকের মতো এখানেই শেষ করি।
ধন্যবাদ।